जय निताय, जय गोर, जय श्री राधे। आमरा नित्य प्रति धारावाहिक रूपे श्रवण करे आसछी श्री श्री बृहत् भागवतामृतेर अति दिव्य सिद्धांत सकल। आमरा श्रवण करछिलाम गोप कुमार चरित्र। गोप कुमार मंत्र जप प्रभावे समस्त विश्व ब्रह्मांड परिभ्रमण करछेन। आर आमादेरके एई शिक्षा दिच्छेन जे प्रकृत शांति चिर शांति नित्य सुख कोथाय। तिनि सत्यलोके गिये ब्रह्मार पद प्राप्त हलेन, कतबार राजा हलेन, इंद्र हलेन, कत कत लोके तिनि भ्रमण करलेन, এখনো করছেন। কিন্তু যে স্থানেই যান না কেন, তিনি এই ব্রজের কথা কখনোই ভুলতে পারেন না। এই ব্রজরসের রসিক যদি একবার কেউ হতে পারে বা এই ব্রজরসের কিঞ্চিৎ মাত্র আস্বাদন করতে পারে, তাহলে সে এই ব্রজভক্তিকে কোনো অবস্থাতে কোনো প্রকারে কোনো জন্মেই সে আর ভুলতে পারবে না। তিনি ভাবছেন এই সত্যলোকেও সেখানে মুক্তি ভক্তি নিয়ে শাস্ত্রকারগণ একে অপরের মধ্যে তর্ক বিতর্ক। আমার মনে হচ্ছে সেই ব্রজভূমি থেকে দিব্য আনন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও নেই। ব্রহ্মানন্দ ভবে দেশ চেৎপরার্ধ গুণীকৃতা নৈতি ভক্তি সুখাম বোধে পরমাণু তুলামপি। ব্রহ্মানন্দ পরার্ধ গুণীকৃতি হলেও তা সুখ সিন্ধুর এক বিন্দুর সঙ্গেও তার তুলনা হয় না। ভক্তিতে যে আনন্দ, সেই আনন্দ কোথাও নেই। সেই ব্রহ্মানন্দকেও তুচ্ছাতি তুচ্ছ করে দেয়। মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর, আপনারও এক কণে ব্যাপে সর্ব ত্রিভুবনে দশদিকে বহে যার উপর। এই ভক্তিরসের যে আনন্দ, এই আনন্দ অন্য কিছুতে নেই। সুতরাং ব্রহ্মলোকে সমস্ত শাস্ত্রকারগণ মূর্তিমন্ত হয়ে তারা একে অপরের মধ্যে তর্ক বিতর্ক করছেন কি। কেউ বলছেন মুক্তি শ্রেষ্ঠ, কেউ বলছেন না ভগবৎ ভক্তির উপরে আর কিছু হতে পারে। গোপকুমার ভাবছেন তাই তো, আমার ওই ভৌম বৃন্দাবন ছেড়ে কোথাও ভালো লাগবে, আবার মন খারাপ হয়ে ব্রহ্মার পদ প্রাপ্ত হয়েও গোপকুমার সুখ অনুভব করতে পারছে। বেদ পুরাণাদির বাক্য শ্রবণে ভগবানে আমার ভক্তি আরো বৃদ্ধি প্রাপ্ত হতে লাগ। আমি এই ব্রজের কথা মনে পড়ে যাওয়ায় আমার মধ্যে দিব্য ভাব উৎপন্ন হতে লাগ। আমি সেই ব্রহ্মার পদ প্রাপ্ত হয়ে সেটাও তো অনেক মহিমান্বিত দিব্য স্থান, তথাপি আমার ভালো লাগত না। ভগবান আমাকে উদ্বিগ্ন চিত্তে দর্শন করে প্রভু আমায় আদেশ করছেন, হে বৎস, তুমি আমার প্রিয় স্থান মাথুর ভূমিতে গমন করো, বৃন্দাবনে গমন করো। দেখো তুমি ব্রহ্মা হয়েছ, এই ব্রহ্মাও দিব্য ব্রজভূমিতে তৃণজন্ম লাভের জন্য প্রার্থনা করে করেছেন। তাহলে দেখুন ব্রহ্মা হয়েও সেই ব্রহ্মাজি তিনি ব্রজে গুল্ম লতা তৃণাদি হওয়ার জন্য প্রার্থনা করেছেন। কেন? এই ব্রজগোপীদের চরণ রেণু প্রাপ্ত হবেন। তাহলে এই ব্রজভূমির থেকে শ্রেষ্ঠ দিব্য ধাম বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় নেই। গোপকুমার তার প্রতি পদে পদে সাক্ষাৎ রূপে প্রমাণ দিচ্ছে। তুমি ব্রজে চলে যাও, সেখানে গেলেই তুমি শান্তি লাভ করতে পারবে এবং তোমার গুরুদেবের কৃপাতে দয়াতে তুমি আরো আরো অনেক অনেক কিছু অনুভব করতে পারবে। হে বৎস, তুমি আমার আদেশ পালন করো, তুমি শ্রীধাম বৃন্দাবনে চলে যাও। এখানে দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হয়ে আমরা তৃতীয় অধ্যায়ে প্রবেশ করছি। গোপকুমার জগদীশ্বর ভগবানের কথা শ্রবণ করে ব্রহ্মার পথ ছেড়ে তিনি এলেন এই ভৌম বৃন্দাবন। এবং তিনি এই বৃন্দাবনে এসে দেখলেন যে সেই তখনকার মতন, তখনকার মতন মানে এর মানে কি, এই যে গোপকুমার তিনি উপরিস্থিত এই এই লোকে ভ্রমণ করেছেন সে তো বহু বহু কাল চলে গিয়েছে, কত হাজার হাজার বার প্রলয় হয়ে গেছে। তাই বলছেন তিনি যখন ফিরে এলেন এই ব্রজমণ্ডলে তিনি দেখলেন পূর্বের মতো এই বৃন্দাবন রয়েছে। শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি বৃহৎ ভাগবতামৃত এবং তার টিকা তিনি স্বয়ং রচনা করেছেন। টিকার মধ্যে বলছেন, যখন সে ব্রহ্মার পদে নিযুক্ত ছিল দ্বিপরার্ধকাল, তারপরে স্বর্গাদিতে ইন্দ্র হয়েছিল দেব পরিমিত এক বছর কাল, তাহলে তো এই পৃথিবীতে বারংবার প্রলয় হয়েছে, মহাপ্রলয়, আর বারংবার এই পৃথিবী নতুন করে সৃষ্টি হয়েছে। তাই বলছেন, আমি পূর্বের ন্যায় এই বৃন্দাবন দর্শন করলাম। শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি এখানে বলছেন, কত কতবার এই পৃথিবীতে প্রলয় হয়েছে তার তো কোনো ঠিক নেই। তাহলে গোপকুমার কেমন করে পূর্বের সেই বৃন্দাবন দেখলেন? বলছেন, এই বৃন্দাবন, এই ব্রজ 84 ক্রোশ এই পৃথিবীর মধ্যে, কিন্তু এটা পৃথিবীর থেকে আলাদা দার্শনিক দৃষ্টিকোণ দিয়ে, দর্শন শাস্ত্রের মতে। শশাবলা এই পৃথিবী প্রলয় হয়ে গেলেও বৃন্দাবনের কোনো ক্ষতি হয়নি আর হবে না, কারণ এই বৃন্দাবন দিব্য, এই বৃন্দাবনে কোনো প্রকার ফেরবদল ধ্বংসাদি হতেই পারে। তাই গোপকুমার ফিরে এসে দেখছেন সেই বৃন্দাবন পূর্বের মতন, সেই যমুনা বয়ে চলেছে, সেই দ্বিরাজ্যে বিদ্যমান, সেই ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন কুণ্ডাদি, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বিহার স্থান লীলাসমূহ একই রকম আছে। সুতরাং এই ভৌম বৃন্দাবন পৃথিবীর মধ্যে হলেও এর কখনো বিনাশ হবে। সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোকধাম শ্রী গোলোক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম উপর্যথ ব্যাপী আছে নাহিক নিয়ম, ব্রহ্মাণ্ডে প্রকাশতার কৃষ্ণের ইচ্ছায় একই স্বরূপ তার নাহি দুই কাল, এক হচ্ছে উপরিস্থিত যে গোলোক বৃন্দাবন আছে, গোলোক ধাম বলছেন, সেই গোলোক ধাম আর মর্তের যে এই বৃন্দাবন মথুরা 84 ক্রোশ ব্রজভূমি, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, বরঞ্চ সেই উপরিস্থিত যে গোলোকধাম তার থেকেও অনেক গুণে মহিমান্বিত এই দিব্য ব্রজভূমি। গোপকুমার তার সাক্ষাতে দুটি পার্থক্য তো দেখাবে। গোপকুমার বলছেন, আমি বৃন্দাবনে এসে যেন একেবারে মহা আনন্দে এই ব্রজভূমিতে বনে বনে বিচরণ করতে লাগলাম, আমার সেই কোথায় স্বর্গ, কোথায় সেই মহল্ল, কোথায় তপলো, কোথায় ব্রহ্মলোক, এবং আমি কতবার আমি ইন্দ্র হয়েছি, ব্রহ্মা হয়েছি, ওতে আমি যত আনন্দ না পাই, হে ব্রাহ্মণ, আমি এই ভৌম বৃন্দাবনে এসে তার থেকে কোটি কোটি গুণ আনন্দ প্রাপ্ত হয়ে থাকি। অকস্মাত তিনি বৃন্দাবনে ভ্রমণ করছেন, যমুনার তীর দিয়ে পদব্রজে বিচরণ করছেন, অকস্মাত এক কুঞ্জের মধ্যে প্রেম মূর্ছিত দশায় আমি আমার শ্রী গুরুদেবকে দর্শন করলাম। প্রেম মূর্ছিত অজ্ঞান হয়ে আছে। আমি বহু প্রয়াস করার পর আমার শ্রী গুরুদেবকে সুস্থ করলাম, প্রণাম করতে গেলাম, উনি আমায় আলিঙ্গন দান করলেন। তিনি সর্বজ্ঞ, সবকিছুই অবগত আছেন, আমার মনোরথ সবই তিনি অবগত ছিলেন। এই যে এত কিছু ঘটনা, এগুলি গুরুদেবকে বলার প্রয়োজন হলো না, কারণ তিনি সবকিছুই জানতেন। গুরুদেবের কৃপাতেই হচ্ছে, সুতরাং গুরুদেব তিনি সমস্ত কিছু অবগত ছিলেন, সুতরাং পৃথকভাবে কিছুই বলেন। এবং আমার গুরুদেবের প্রেম বিকার জনিত শ্লেষ্মা, কফ, লালা, অশ্রুতে চোখের জলে রজসমূহ কাদার মতন সমস্ত শরীরে লেগেছিল। পূর্বে বলা হয়েছে তার গুরুদেব না জানি কখন কোন ভাব রাজ্যে প্রবেশ করেন, তিনি কখনো উন্মত্তের মতো নৃত্য করেন, কীর্তন করেন, কখনো সমাধিস্থ হয়ে যান, বাহ্যিক কোনো চেতনাই থাকে না। আবার যখন প্রেমে দেহবলে ভূমিতে পড়ে থাকেন, মুখ থেকে লালা, নাক থেকে শ্লেষ্মা, চোখ থেকে অশ্রু বেরিয়ে বেশ অনেকটা জায়গায় একেবারে কর্দময় কাদা হয়ে, গুরুদেবকে সমস্ত শরীর এই তিনটি কাদা কাদা হয়ে, চোখের জল, নাকের থেকে, মুখের থেকে রস বেরিয়ে কাদা লেগে গিয়েছে। যমুনাতে স্নান করালেন এবং গুরুদেব আমাকে উপদেশ করলেন, হে বৎস, আমি তোমার সমস্ত কিছু প্রদান করেছি, তুমি আমার অতি প্রিয় শিষ্য এবং অপর অপর যত যত রহস্য আছে সেগুলি আমার বলার প্রয়োজন হবে। তুমি এই দিব্য মন্ত্র জপ করলে সমস্ত কিছু আপনাআপনি অবগত হয়ে যাবে, এবং তুমি এই মন্ত্র জপে অলক্ষিতভাবে কোথাও চলেও যেতে পারবে। যেমন পূর্বে তিনি যখন এই মর্তে গঙ্গার তীরে স্বর্গে যাওয়ার জন্য সাধনা করেছিলেন, তখন রথ এসেছিল, বিমান এসেছিল, দিব্য বিমান। কিন্তু গোপকুমারের এখন যে স্থিতি তাতে তাও প্রয়োজন নেই, তিনি জপ করে চিন্তন করলেই সেখানে পৌঁছে দিতে পারবেন, এইরকম তার স্থিতি। অকস্মাৎ গুরুদেব কোথায় যেন অলক্ষিত ভাবে অন্তর্হিত হয়ে গেলেন। আমি গুরুদেবের চিন্তায় কাতর হয়ে তাকে অন্বেষণ করেও আর কোথাও পেলাম। শ্রীগুরু বিরহে আমি নিজেকে সান্ত্বনা করে ধৈর্য ধারণ করে আমি পুনরায় মন্ত্র জপে আরো সুন্দরভাবে মনোযোগ সহকারে জপ করতে লাগল, এবং জপপ্রভাবে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে আমার এই পাঞ্চভৌতিক শরীরটা ধীরে ধীরে অপার্থিব দেহে, অপ্রাকৃত দেহে পরিণত হয়ে গেল। তখন আর এই আমাদের রক্ত মাংসের অস্থির শরীর আর আমার থাকলো না, আমার শরীরটা অপ্রাকৃত হল, যখন পরিবর্তন হচ্ছে তখন আমি তা বুঝতে পারলাম। তাহলে সূক্ষ্ম শরীর হয়ে, সূক্ষ্ম শরীরে তারা যত্রতত্র গমনাগমন করতে পারে। দেবশ্রী নারদ এবং অন্যান্য ঋষিগণ তাদেরও অপ্রাকৃত শরীর। আমি তখন সূর্যমণ্ডল ভেদ করে ঊর্ধ্বে গমন করতে করতে চতুর্ভুবন অবলোকন করতে লাগলাম মনের বেগ। এই বৃন্দাবন থেকে তিনি আবার চলে যাচ্ছেন, এই যে এতক্ষণ সত্যলোক পর্যন্ত বলা হলো তাদেরও উপরই, অর্থাৎ সাতলোক তো ভ্রমণ করেছেন, এর উপরেও আরো সাতটি লোক আছে, সেগুলো আরো দিব্য। তিনি সূর্যলোকের ঊর্ধ্বে চতুর্লোক চতুর্দশ ভুবন দর্শন করতে লাগলেন ঘুরে ঘুরে, দিব্য শরীর প্রাপ্ত হয়ে। এবং আমি দেখলাম ওই লোকসমূহতেও বহু দোষ রয়েছে, যে কিঞ্চিত সুখের আভাস মাত্র সেখানে রয়েছে তা মায়াময় স্বপ্নদৃষ্ট বস্তু সমূহের ন্যায় অলিক। অলিক মানে এখন আছে পরে থাকবে না, অর্থাৎ সেগুলো ধ্বংসের মধ্যে পড়ব। আমি পূর্বে বহুকালে ক্রমশ যে লোকসমূহ অতিক্রম করেছিলাম এখন সেগুলো নিমেষের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি। আগে তো সাধন করতে হয়েছিল, সত্যলোক অর্থাৎ ব্রহ্মলোক পর্যন্ত যেতে গেলে পৃথিবীর অষ্ট আবরণ আছে তা ভেদ করতে হয়, সেগুলো আমার জন্য একেবারে অতি সহজ হয়ে ইচ্ছা করলেই আমি সমস্ত লোকে পৌঁছাতে লাগ। যদিও সেই সেই লোকের আনন্দ ব্রহ্মলোকের থেকেও কোটি কোটি গুণ বেশি, কিন্তু তারা প্রত্যেকে ক্রমমুক্তি লাভ করে। এই মুক্তির মধ্যেও আবার ভাগ আছে, তারা ক্রমমুক্তি লাভ করে সাধারণ মুক্তির থেকে আরো উন্নত মুক্তি। তারা আবার কার্য উপাধি কারণ উপাধি অর্থাৎ স্থূলদেহ সূক্ষ্মদেহের উপাধি অতিক্রমণের জন্য তারা ক্রমশ তত্ত্ব আবরণের সুখ সমূহ ভোগ করে মুক্তিপদে গমন করে। এই মুক্তিও আবার দ্বিবিধ, ক্রমমুক্তি ও সদ্য মুক্তি। তা ভক্তিমিশ্র যোগ সাধন পরায়ণ যোগী যদি শব্দ মুক্তি আকাঙ্ক্ষা শূন্য হন, অর্থাৎ মহল্লোক ব্রহ্মলোক অনিমাদি ভোগের আকাঙ্ক্ষা রাখেন, তবে ক্রমশ মহল্লোক সত্যলোক আদি আদি লোকের ঐশ্বর্য ভোগ করে তারা পৃথিবী আদি ব্রহ্মাণ্ডের আবরণগুলির উত্তরোত্তর দশ গুণ উৎকৃষ্ট ভোগ সুখ ভোগ করে তারা পরে আবার মুক্তি লাভ করে। এই অধ্যায়টি সম্পূর্ণ কঠিন তত্ত্বমূলক। তা শব্দ মুক্তিতে যেরূপ ভোগ করতে হয় না, যোগী নিজে হৃদয়ের মধ্যে প্রভুকে চিন্তন করে সেই সুখ প্রাপ্ত হয়ে। দেখুন সব সিদ্ধান্তের কথা, যে যোগীগণ এত এত তপস্যা কৃচ্ছ সাধনা করার পরও যে মুক্তি, যে শব্দ মুক্তি সব থেকে উন্নত মুক্তি, সেই মুক্তিকে ভক্তরা কি করেন, ভগবান শ্রীহরিকে ভগবান শ্রীহরির লীলা চিন্তন করার সাথে সাথে সেই সেই দিব্য আনন্দ তাদের থেকে কোটি কোটি গুণমাত্রায় অনুভব করেন। সুতরাং হৃদয়ের মধ্যে শ্রীহরির ধ্যান করে তো প্রাণকে মনে, মনকে বুদ্ধিতে, এগুলো সব যৌগিক প্রথা, ভাগবতেই এগুলো আছে। এবং বুদ্ধি ক্ষেত্রজ্ঞে, আর ক্ষেত্রজ্ঞেতে শুদ্ধ জীবে এবং শুদ্ধ জীবকে পরব্রহ্মে যোজিত করে, এবং ক্রমশ দেহের ষট্চক্র ভেদ ও ব্রহ্মরন্ধ্র ভেদপূর্বক শব্দ মুক্তি লাভ করে। এই কথা প্রীতি সন্দর্ভে শ্রীমদ জীব গোস্বামী প্রভুপাদ বর্ণনা করেছেন। আর জীব গোস্বামীর কথা অনেক সবই দর্শনমূলক, অনেক কঠিন। তা তন্মধ্যে মানে তার মধ্যে আবার প্রথমে এই পৃথিবীরূপ আবরণে আমি গমন করলাম, আমি সেখানে দেখলাম ধরণী দেবী মানে পৃথিবী মাতা, তিনি ব্রহ্মাণ্ড দুর্লভ বস্তুসমূহ একত্রিত করে সুকর রূপী মানে বরাহ দেবের অর্চনা করছে। আর ধরণী দেবী ভগবত সেবা সমাপন করে তো আমাকে দেখে আমার সৎকার করল, এবং আমাকে ধরণী দেবী ধরণী মাতা তিনি বললেন, হে গোপকুমার হে গোপবালক তুমি আমার কাছে থেকে যাও, আমি ধরণী মায়ের আদেশ পালন করে সেখানে বেশ কিছুদিন থাকলাম, আমার সেখানেও ভালো লাগলো। আমি তখন সেখান থেকে বিদায় গ্রহণ পূর্বক অজ্ঞাত আকর্ষণে স্বাভাবিকভাবে ব্রহ্মাণ্ডের অপর ছয়টি আবরণ রয়েছে সেগুলি অতিক্রম করলাম, এবং পৃথিবী আবরণে ধরণী দেবীর ন্যায় বায়ু তেজ বায়ু আকাশ অহংকার তত্ত্ব মহত্তত্ত্ব আদি আবরণে তত্ত্ব অধিষ্ঠাত্রী দেবতা কর্তৃক যেমন ক্রমশ মৎস্য সূর্য প্রদ্যুম্ন অনিরুদ্ধ সংকর্ষণ বাসুদেব রূপী ভগবানকে আমি অর্চিত হতে দেখলাম জায়গায় জায়গায়। আবরণ সমূহ অতিক্রম করার পর মহা তপময় প্রকৃতির আবরণে আমি উপস্থিত হলাম। যত উপরে যাওয়া যাবে সেগুলি সাধারণ মুনিরা যেতে পারেন, নারদাদি কতিপয় মুনিরাই কেবল গমনাগমন করতে পারে, কিন্তু গোপকুমারের মন্ত্রশক্তির প্রভাবে গুরুদেবের কৃপায় অন্যান্য বিভূতিদের কৃপায় তার সহজ লব্ধ। আর এই গোপকুমারের প্রতি শ্রীকৃষ্ণের কৃপার সাথে সাথে রাধারানীরও বিশেষ কৃপা যুক্ত, সেজন্যই সম্ভব তা নাহলে এই সমস্ত দিব্য স্থানে সহসা যারা সাধারণ মুনি তারাও যেতে পারে, দুই চারজন মুনিরা যেমন নারদাদি আছে তারাই পারে, আর গোপকুমারের দ্বারা তা সম্ভব। তখন গোপকুমার কি করলেন, এই সমস্ত প্রকৃতির আবরণ পার করতে করতে তিনি দেখলেন একেবারে গাঢ় শ্যামকান্তিতে ইষ্টদেবের বর্ণ সাদৃশ্য দর্শনে তার আনন্দ হল। এই ব্রাহ্মণ আমার মনে হচ্ছিল যে আমার নয়ন মন সেই শ্যামকান্তিতে আমার ইষ্টদেব বর্ণ সাদৃশ্য আমাকে যেন আকর্ষণ করছে, এবং সেখানে মোহিনী মূর্তিধারিণী প্রকৃতি দেবী তিনি সেখানে বিরাজ করছিলেন ছিলেন স্বীয় ঈশ্বরের সেবা সমর্পণ করত সেই মোহিনী মূর্তি তিনি আমার নিকটে, যে মোহিনী মূর্তি সমুদ্র মন্থন থেকে উঠেছিল তিনি আমার নিকটে উপনীত হলেন, এবং অনিমাদি সিদ্ধিরূপ উপায়ন সমূহ অগ্রে আনয়নপূর্বক আমাকে বাস করার জন্য সেখানে নিবাস করার জন্য অনুরোধ করলেন। তিনি আমার প্রতি সহস্নেহে বললেন, দেখো যদি তুমি মুক্তি ইচ্ছা করো, যদি তুমি মুক্তি চাও তাহলে আমার প্রতি অনুগ্রহ প্রকাশ করো, আর কারণ আমি মুক্তির প্রতিহারী, আর যদি ভক্তি ইচ্ছা করো তবুও তুমি আমারই উপাসনা করো আমারই ভজন করো, কারণ আমি শ্রী বিষ্ণুর দাসী তাহার ভগ্নী তার শক্তি ও আমি ভক্তিদাত্রী। হে ব্রহ্মণ আমি সেই প্রকৃতি দেবী অনিমাদি সিদ্ধি প্রভৃতি উপচার বা তার বাক্যসমূহ অনাদার করে বিষ্ণু শক্তি বোধে আমি তাকে কেবল প্রণাম করলাম। তার রম্যকান্তি যন্ত্র দর্শনের জন্য আমি সেখানে ভ্রমণ করলাম। আমি তার থেকে কিছুই গ্রহণ করলাম না, তিনি বিষ্ণুর দাসী, ভগবানের দাসী, এই জন্য তাকে আমি শ্রদ্ধায় প্রণাম করলাম। এবং আমি সেখানে ভ্রমণ করে দর্শন করতে লাগলাম। কার্য উপাধি, স্থূল উপাধি, বিনির্মুক্ত জীব সমূহ প্রকৃতির মনোরম বর্ণ উপভোগ করছেন এবং সেখানে সকলেই মহা আনন্দে আছেন ঈশ্বর ইচ্ছা। কিন্তু আমার সেখানে তেমন ভালো লাগছিল না। হে ব্রাহ্মণ, আমি যেখানে গিয়েছি সেগুলি সব অলৌকিক, সাধারণ কেউ পৌঁছাতে পারি না, কিন্তু আমার মন তা ভালো লাগত। আমার মন সদাই চিন্তা করত আমি কেমন ভাবে কিভাবে বৃন্দাবনে, আমার সর্বদাই এই প্রকার চিন্তা হত। তো অশেষ গুণের আধার প্রাকৃত আকার না থাকলেও বিশ্ব মনোরম অপ্রাকৃত আকৃতি বিশিষ্ট, তিনি প্রকৃতির অধিষ্ঠাতা রূপে বিরাজ করলেও প্রকৃতি সম্বন্ধ শূন্য সপ্রকাশ ও ইন্দ্রিয়াতে, অর্থাৎ এমন জায়গাতে পৌঁছেছেন যে সেখানে গিয়ে কি দেখছেন, ব্রহ্ম জ্যোতির্ময়। এই যে বড় বড় মুনিজনেরা, তারা সাযুজ্য মুক্তি চান, ব্রহ্মে মিলে যেতে চান, তা সেখানে গিয়ে তিনি তার সেই তেজপুঞ্জকে অবলোকন করে তিনি যেন কেমন যেন হয়ে যাচ্ছে, এত তেজ সেই ব্রহ্মের যে সেই তেজের দিকে তাকাতেই পাচ্ছিলেন না কোথাও। যদিও সেই নিরাকার ব্রহ্ম তিনি যখন কৃপা করলেন সেই জ্যোতি তিনি স্বাভাবিকভাবে দেখতে লাগ। তা যখন যারা কৃষ্ণ ভক্ত তারা সেই নিরাকার ব্রহ্মকে সাক্ষাৎ দেখেও তার মধ্যে কৃষ্ণকে দর্শন করছে, তখন তিনি ভাবছেন যে আমি যদি সেই পুরী ক্ষেত্রে চলে যেতাম, জগন্নাথ ক্ষেত্রে চলে যেতাম, তাহলে সর্বদাই জগন্নাথ দেবের দর্শন পেতাম। আমি এই নিরাকার ব্রহ্ম দিয়ে আমি কি করব, আমি তো সাকারের উপাসনা করি, এই প্রকার ভাবনা। তা উপনিষদ আদিতে এই নির্বিশেষত্বের অনেক বর্ণনা রয়েছে। ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান, চিদৈশ্বর্য পরিপূর্ণ অনির্ধ অনুর্ধ সমান। অর্থাৎ চৈতন্য চৈতামৃত বলছেন ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান, এই ব্রহ্ম তিনি ভগবানের থেকেই উৎপন্ন, ভগবানের যে জ্যোতি সেই জ্যোতির কিঞ্চিৎ অংশ থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মের জন্ম। কিন্তু প্রকৃতপক্ষে সেই ব্রহ্মই হচ্ছে ভগবান, চিদৈশ্বর্য, চিত ঐশ্বর্য, পরিপূর্ণ অনূর্ধ্ব সমান, এ সমস্ত সেই চিত শক্তির থেকেই, ভগবানের থেকেই উৎপন্ন, ভগবানের অঙ্গের যে কিঞ্চিৎ জ্যোতি তার থেকে ব্রহ্মার ব্রহ্মর উৎপত্তি, ব্রহ্ম জ্যোতির্ময় সর্বত্রই বলেন। কিন্তু গোপকুমারের তাতে পছন্দ হল, সুখ অনুভব করতে পারলেন। হে বিপ্র, আমি তখন সেই তেজপুঞ্জে লিয়মান হয়ে যাওয়ার মতো অবস্থা, সেই ব্রহ্মের জ্যোতি ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতির কিঞ্চিৎ ছটা, কিন্তু সেদিকে দাঁড়িয়ে থাকা তার যে তেজ সেটা বড় দিব্য এবং ভয়ঙ্কর। আমার মনে হচ্ছিল আমিও বোধহয় তার মধ্যে বিলীন হই, কিন্তু অকস্মাৎ দেখলাম সেই ব্রহ্মের ব্রহ্মকে আমি যখন কৃষ্ণরূপে দর্শন করছিলাম তখন দেখলাম সেই ভগবানের নখের থেকে এক দিব্য কিরণ আমাকে এসে স্পর্শ করল। তখন আমি সেই বিপদ থেকে রক্ষা পেলাম। বিপদটা কি না, তার জ্যোতি দেখে গোপ কুমারের মনে হচ্ছিল ভয়বিহ্বল হয়ে উঠল, ভাবলেন আমিও বোধ হয় মিলে যাব, কিন্তু ব্রহ্মের কৃপা হল, তিনি শান্তি লাভ করলেন। সেই আনন্দ সিন্ধুতে মগ্ন হয়ে আমি নিজেকে আত্মারাম ও পূর্ণ কামের মতো মনে করতে লাগলাম। শ্রী গুরুপ্রদত্ত মন্ত্র জপের ফলে সেই তেজময় পুরুষকে আমি অবলোকন করে আমার নিজ মন্ত্র গুরুদেবের মন্ত্র শ্রীমান মদন গোপাল দেবের সাক্ষাৎকার নিমিত্ত লালসা আমার বাড়তে লাগল, বর্ধিত হতে লাগল। তখন আমি দেখছি ওই ব্রহ্মের মধ্যেই আমি সাক্ষাৎ এই ব্রজের কৃষ্ণকেই দর্শন করছি। এজন্য মুক্তিপদে পরমেশ্বরকে সাকার রূপে দর্শন করেও আমি পূর্ববৎ প্রীতি লাভ করতে পারলাম না। যদিও সেই ব্রহ্মের মধ্যে আমি আমার শ্রীকৃষ্ণকে দর্শন করছি, কিন্তু আমার পূর্ণ আনন্দ হচ্ছে। বরং তাতে লীন হয়ে যাওয়ার আশঙ্কায় আমি উদ্বিগ্ন হতে লাগলাম। কি জানি, ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক আমি যদি ব্রহ্মে বিলীন হয়ে যাই তাহলে আমি সেই প্রভুর মধুর বংশীধ্বনি, প্রভুর বনে বনে বিচরণ, সেগুলি থেকে তো আমি বঞ্চিত হব। অকস্মাৎ হে ব্রাহ্মণ, আমি দেখলাম চতুর্দিকে গীত বাদ্যাদিতে পরিপূর্ণ, আর দেখলাম বৃষ আরূঢ় হয়ে ষাঁড়ের উপরে বসে সর্ববিলক্ষণ এক পুরুষ ঊর্ধ্বদেশ আকাশ থেকে, সেখানের আকাশ পৃথক, তার উপর থেকে ঊর্ধ্বদেশ হতে সেখানে অবতরণ করছিলেন। তিনি দেখতে কেমন, কর্পূরের ন্যায় ধবল বর্ণ, সাদা ধপ 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 করছে, ত্রিনেত্র তিনটি নয়ন, দিগম্বর, কোনো কিছু বসন নেই, চন্দ্রার্ধমৌলি অর্থাৎ জটার মধ্যে অর্ধ চন্দ্রটি গোজা আছে, ললিত ত্রিশূলধারী এবং গঙ্গা বারিধারা প্রক্ষালিত জটায়ু, মস্তকের মধ্যে থেকে গঙ্গার একটি ধারা বয়ে চলেছে, এই পৃথিবীকে পবিত্র করে চলেছে, গাত্রে ভস্মের অঙ্গরা, সমস্ত শরীরে ছাই লাগানো আছে ভস্ম, মনোজ্ঞ অস্থিমালায় সুশোভিত, হাড়ের মালা আছে কিন্তু দেখতে সেটা খুব সুন্দর, এবং স্বীয় অঙ্কস্থিত গৌরী প্রেমে আপ্যায়িত দিব্যাতি দিব্য ছত্র চামরাদি দ্বারা পরিবৃত, আর সাথে আছেন গৌরী দেবী, তাকে দর্শন করে আমি একদম অবাক হয়ে গেলাম যে মুক্তিপদের উপরে স্থিত এই পরিবারাঢ্য পুরুষকে, ইনিকে, এবং জগৎ বিলক্ষণ ঐশ্বর্য মুক্তিবর্গ হতে শ্রেষ্ঠতম হলেও সদাচার অতিক্রান্ত, আমি তো তার মধ্যে অনেক কিছু সুন্দর লক্ষণ দেখলাম কিন্তু তিনি সদাচারী নন, কেন বলছেন, যেমন বৈষ্ণবরা তারা তো আর ওই হারের মালা পরবে, তখন তিনি বুঝতে পারছেন না কি ব্যাপার। কিন্তু আমি বুঝতে পারলাম ইনি বিশেষ কোনো বিভূতি। আমি শ্রদ্ধা ভরে দণ্ডবত প্রণাম করলাম। তাতে মাতা গৌরী এবং সেই মহাদেব আমার প্রতি কৃপা করলেন, কৃপা দৃষ্টি করলেন। আমি তখন আনন্দের সঙ্গে তাদের গণ অধ্যক্ষ যে নন্দীশ্বর তার কাছে গেল, তাকে জিজ্ঞাসা করলাম ইনি কে। তখন তিনি বলছেন, হে গোপবালক, নন্দীশ্বর বলছে, তুমি কি ভগবান শিবের কথা শোনোনি? তুমি কেমন গো, তুমি ভগবান শিবের কথা কি শোনোনি? ইনি সাক্ষাৎ ভগবান শিব, ইনি ইনি ভক্তি মুক্তিদাতা, ভক্তগণের ভগবত ভক্তির বর্ধনকারী, মুক্তগণের সংকুচ্য ও বৈষ্ণবগণের বন্ধ, শিব আর কৃষ্ণে অভেদ দৃষ্টিপূর্বক ভক্তি করলে যে লোক প্রাপ্ত হওয়া যায়, কেউ যদি ভোলেনাথে ভক্তি করে তিনিও সেই দিব্য লোক প্রাপ্ত হন। এবং ইনি কুবেরের ভক্তিতে বশীভূত হয়ে কৈলাস পর্বতের শোভা বর্ধন করার জন্য সেখানে গমন করছে। এখানে এই যে শিবের কথা বলা হয়েছে, এই শিব কিন্তু কৈলাসবাসী শিব নয়, কৈলাসবাসী শিবের রং শ্বেতবর্ণ নয়, ইনি শ্বেত দ্বীপের অধিপতি যে মহাদেব, এর পূর্বেও বলা হয়েছে, তা ওই শ্বেত দ্বীপের অধিপতি মহাদেব ইনি আবার কখনো কখনো এই কৈলাসে আসে। এই শ্বেত দ্বীপের যে মহাদেব, যেমন আমাদের অদ্বৈত প্রভু আছে, তো ওনাকে আমরা বলি উনি কিসের অবতার, না উনি সদাশিবের অবতার, আর মহাবিষ্ণুর অংশ, দুটি মিলে অদ্বৈত প্রভু। তা এই যে অদ্বৈত প্রভুর মধ্যে যে শিবের কথা বলা হয়েছে, এটা শ্বেত দ্বীপের যে মহাদেব, সেই মহাদেবের কিছুটা অংশ আর মহাবিষ্ণুর কিছুটা অংশ মিলেই অদ্বৈত প্রভু। দেখুন, বৈষ্ণবগণ অদ্বৈত প্রভুকে তুলসী প্রদান করেন এই কারণে, তুলসী কিন্তু সকলে পায় না, কিন্তু তিনি সাক্ষাৎ শ্বেত দ্বীপের মহাদেব, তার অংশ মহাবিষ্ণুর অংশ, সেই কারণেই তিনি চরণে তুলসী প্রাপ্ত হন, তা নাহলে তো তুলসী প্রাপ্ত হতে পারতেন। তা এই শ্বেত দ্বীপের মহাদেব এবং মা গৌরী, তারা উভয়ই হচ্ছে মুক্তিদাতা মুক্তিদাত্রী, কারণ ভগবান তিনি বলেছেন এই মহাদেব তিনি সাক্ষাৎ আমার অংশ, আর এই মহাদেবের যে পত্নী তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী, অর্থাৎ এই ব্রজে নন্দরানীর থেকে দুটি সন্তানের জন্ম হয়, একজন শ্রীকৃষ্ণ, অপরজন আমরা ব্রজে যাকে বলি যোগমায়া দেবী। তো এই যোগমায়া দেবী তিনিও মা যশোদার থেকে উৎপন্ন হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ উৎপন্ন হয়েছিলেন সেই জন্য ভগিনী সম্পর্ক। তাই প্রভু কৃপা করে শ্বেত দ্বীপের মহাদেব এবং পার্বতীকে অধিকার দিয়েছেন, তোমরা ইচ্ছা করলে কোনো ভক্তকে মুক্ত করে দিতে পারত। মুক্তিং দদাতি ইতি মুকুন্দ, ভগবান শ্রীগোবিন্দের এক নাম মুকুন্দ। কেন? যিনি মুক্তি দান করতে পারেন তিনিই তো মুকুন্দ। কিন্তু এখানে ভগবান শ্রী গোবিন্দ এই মহাদেব এবং পার্বতীকে সন্তুষ্ট হয়ে শক্তি প্রদান করেছেন যে তারা ইচ্ছা করলে কাউকে মুক্ত করে দিতে পারেন। কিন্তু কৈলাস নিবাসী যে শিব, তিনি কিন্তু ভক্তি দান করতে পারবেন, অনেক কিছু দান করতে পারবেন, কিন্তু কাউকে মুক্তি দিতে পারবেন। মুক্তিং দদাতি ইতি মুকুন্দ। তা ভোলেনাথের মহিমা শ্রবণ করে তিনি আপ্লুত হলেন এবং মহাদেবের সঙ্গে এরপরে যা যা আলোচনা হবে তা আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে, রাধারানীর কৃপা হলে আগামী দিবসে শ্রবণ করব। সুতরাং অন্ধকার দিনের পাঠের বিরাম এখানে।